সাহিত্যের তাৎপর্য রবীন্দ্রনাথ ঠাকুর। এখন এই প্রবন্ধটার নাম সাহিত্যের তাৎপর্য। এই নামের প্রবন্ধ রবীন্দ্র রচনায় দু জায়গাতে আমরা পাই। একটা সাহিত্য গ্রন্থে সাহিত্যের তাৎপর্য আছে, একই নামে আরেকটা এই প্রবন্ধটাই আছে সাহিত্যের পথে গ্রন্থে। এখন আমরা অনার্সের থার্ড ইয়ারে পড়েছিলাম সাহিত্যের তাৎপর্য প্রবন্ধ, তো সেখানে আমরা দেখেছি সাহিত্য সৃষ্টি হয় কিভাবে। এইটা বলতে গিয়ে রবীন্দ্রনাথ প্রথমে বললেন দুটো জগতের কথা, একটা অন্তরের জগৎ, একটা বাইরের জগৎ। কাকে বলে বাইরের জগৎ? না, আমার বাইরে চারিপাশে যা রয়েছে, গাছপালা, পশু পাখি, মানুষজন, চেয়ার টেবিল, যা কিছু আছে। আর আমার অন্তরের জগৎ, অন্তরের জগৎ হলো আমার নিজের মনে যেটা আছে, আমার নিজের হৃদয়, আমার নিজের মন, আমার মনের ভাবনা, আমার মনের অনুভূতি। মানুষ যখন চোখ মেলে বাইরে তাকায়, কিংবা কান দিয়ে কিছু শোনে বা অনুভব করে, তখন কি হয় না, বাইরের জগতের সঙ্গে তার একটা সম্পর্ক, একটা সংযোগ গড়ে ওঠে। এই কারণে যখন দেখি পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, দেখো পূর্ণিমার চাঁদ আমরা প্রায় সবাই দেখেছি, কিন্তু আমাদের কাছে, বেশিরভাগ মানুষের কাছে, বেশিরভাগ মানুষের কাছে চাঁদকে দেখেছি, ভালো লেগেছে, ভুলে গেছি, কি হয়তো মনে থেকেছে, কিছু ভাবনা এসেছে, ভুলে গেছি। চাঁদকে আমরা পূর্ণিমার চাঁদ হিসেবেই দেখেছি, কিন্তু সুকান্তের ভাবনায় এই পূর্ণিমা চাঁদ কেবলমাত্র আমাদের চোখে দেখা চাঁদের মতো হয়ে থাকল না। তিনি তাঁর এই বাইরের জগতের যে পূর্ণিমার চাঁদ সেটা দেখলেন, এবং তার মনে যখন সেই বাইরের বিষয়টা এলো, সেই দেখাটা মনে এলো, তখন তিনি সেটা নিয়ে ভাবলেন এবং সেটাকে নিয়ে ভাবতে থাকলেন। আর এই ভাবনার ফলে তাঁর বাইরের দেখা যে জগৎ, যে জীবন, তার সঙ্গে নিজের ভাবনার সংযোগ ঘটে গেল, যার ফলে পূর্ণিমার চাঁদ আর কেবলমাত্র পূর্ণিমার চাঁদ থাকল না, হয়ে গেল ঝলসানো রুটি। তাহলে একটা বিষয় খেয়াল করো যে সাধারণ আমরা যারা পূর্ণিমার চাঁদ দেখেছিলাম, ভালো লেগেছিল, এইটা এক ধরনের মানুষ, আর সুকান্তের মতো যারা, তারা আরেক ধরনের মানুষ। তো রবীন্দ্রনাথ এই দু ধরনের মানুষের কথা বলছেন। এক ধরনের মানুষ হলো জড় প্রকৃতি সম্পন্ন মানুষ, বর্গীয ডয়শূন্য র, জড় জীব, তার বিপরীত শব্দ জড়। আরেক ধরনের মানুষ হলো সৌভাগ্যবান মানুষ, বা অনুভূতি প্রবণ মানুষ, বা কল্পনা প্রবণ মানুষ। তাহলে দুটো জগতের কথা বলেছিলেন, একটা বাইরের জগৎ, একটা অন্তরের জগৎ। দু ধরনের মানুষের কথা বললেন, জড় প্রকৃতি সম্পন্ন মানুষ, সৌভাগ্যবান মানুষ। তাহলে সাহিত্য কাদের দ্বারা সৃষ্টি হয়? সৌভাগ্যবান মানুষের দ্বারা। আচ্ছা, এই সৌভাগ্যবান মানুষ মানে বললাম অনুভূতিপ্রবণ, কল্পনাপ্রবণ, আবেগপ্রবণ। অর্থাৎ যে মানুষের মন অন্যের সুখ, অন্যের দুঃখ, অন্যের আনন্দ কিংবা বাইরের কিছুর প্রতি আকৃষ্ট হয়, একাত্ম হয় এবং সেই ভাবনাটা তার মনে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো বেদনার অনুভূতিকে সঞ্চার করে, তিনি হলেন সৌভাগ্যবান মানুষ। তাহলে এমনও তো ঘটে, কখনো কখনো আমাদের মনে এমন ভাবনা আসে, আমরা কোনো কিছু দেখলাম, হয়তো কোনো দুঃখের ঘটনা হতে পারে, কোনো আনন্দের বিষয় হতে পারে, যেটা দেখে আমাদের মনে তখন আনন্দ হলো। ধরো বর্ষার মেঘ, ধরো এই যে এখন ভয়ঙ্কর করোনার পরিস্থিতি চলছে, একটা মৃত্যু ভয় চারিদিকে কাজ করছে, তো হ্যাঁ আমাদের মনে এরকম ভয় জাগছে, আমরা হয়তো এটা নিয়ে ভাবছি, কিন্তু এইটাকে নিয়ে কেউ কেউ তো কিছু লিখে ফেলছেন, আবার কেউ কেউ আছি আমাদের মনে এইগুলো আসছে আবার হারিয়ে যাচ্ছে, আমরা সেটাকে ভাষায় প্রকাশ করতে পারছি না। তাহলে কেবলমাত্র সৌভাগ্যবান মানুষ, অনুভূতিপ্রবণ মানুষ হলেই তিনি সাহিত্যিক, তিনি কবি, তিনি স্রষ্টা হবেন না। সৌভাগ্যবান মানুষ তো হতেই হবে, প্রতিভাবান মানুষ, কল্পনাপ্রবণ মানুষ হতেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে মেঘের দিকে তাকিয়ে মেঘের মতো নীরব হয়ে থাকলে হবে না। রবীন্দ্রনাথ বলছেন, যে কাঠ জ্বলে নাই তাকে আগুন বলা যায় না। ফলে এই সৌভাগ্যবান মানুষের মনের ভাবনাকে, মনের কথাকে, মনের কথাটা কি না, বাইরের জগৎ থেকে যা দেখলেন এবং তার সঙ্গে সঙ্গে তার নিজের মনে হওয়া কথাকে সংযুক্ত করে একটা নতুন রূপ দিলেন, যেটাকে আমরা বলবো ভাবের জগৎ, ভাবের জগতের সৃষ্টি বা নবরূপায়ন। সেই নবরূপায়নকে ভাষার মাধ্যমে যখন প্রকাশ করা হয়, তাহলে সৌভাগ্যবান মানুষ, সংবেদনশীল মানুষ বাইরের জগতের কোনো কিছুতে যখন আকৃষ্ট হন, সেই বিষয়টার সঙ্গে নিজের ভাবনাকে যোগ করেন এবং সেই যোগ করা দেখা এবং যোগ করা, সেই নতুন হয়ে ওঠা বিষয়টাকে ভাষায় প্রকাশ করেন, তখন সেটা হয় সাহিত্য। তো রবীন্দ্রনাথ বলছেন যে এই যে ভাষায় প্রকাশ করা হলো, এটা সাহিত্য হলো। তো সাহিত্য দু ধরনের, এটা বোঝাতে গিয়ে বলছেন ঔষধি আর বনস্পতির কথা। ঔষধি মানে যে গাছ একবার ফল দিয়ে মরে যায়, ক্ষণকালের, আর বনস্পতি যা চিরকালের। তাহলে কিছু সাহিত্য আছে, যে সাহিত্যগুলো চিরকাল, দীর্ঘকাল ধরে পাঠকের কাছে, মানুষের কাছে গ্রহণীয় হয়, ভালো লাগে। আমরা তো জানি সবার লেখা সব কবিতা, সব নাটক, সব গল্প, সব উপন্যাস তো ভালো নয়। কাজেই দেখো, এখানেও আবার একটা বিষয় এলো যে প্রতিভাবান মানুষ, তার মনে ভাবনা জাগলো, তিনি ভাষায় প্রকাশ করলেন, সাহিত্য হলো। কিন্তু যথার্থ সাহিত্য সব লেখাগুলো হয় না। তাহলে কোন লেখাগুলো যথার্থ সাহিত্য হবে না? যে লেখাগুলো, যে সাহিত্যগুলো বহুকাল ধরে বহু মানুষের মনকে আকৃষ্ট করবে। তাহলে বহু মানুষের মন আকৃষ্ট হবে কিভাবে? না হবে নানাভাবে, ভালো লাগাতে হয়। কিভাবে একজন কবি বা সাহিত্যিক ভালো লাগান? না, বচনের মধ্যে অনির্বচনীয়তা সঞ্চার করে। সেটা হয় কিভাবে? কখনো উপমা, কখনো রূপক, কখনো অলঙ্কার ব্যবহারে, কখনো চিত্র, কখনো সঙ্গীত সংযোজনের মাধ্যমে। চিত্র ভাবকে আকার দেয় আর সঙ্গীত ভাবকে গতি দান করে। দেখো, আমি যখন বলছি ঘন ঘন ঝন ঝন বজর নিপাত শুনইতে শ্রবণ মরম জরি জাত তহি অতি দূরতর বাদর দোল বাড়ি কি বারই নীল নিচল, তখন এই পদটাতে একটা ধ্বনি ঝংকার কিন্তু আছে যেটা পাঠকের ভালো লাগে, শ্রোতার ভালো লাগে। ফলে সঙ্গীত মানে কেবলমাত্র গান নয়, সঙ্গীত মানে ধ্বনি ঝংকার, সঙ্গীত মানে শ্রুতি সুখকরতা, আবার একই সঙ্গে চিত্রময়তা। চিত্রময়তা ছবি আঁকেন শব্দ দিয়ে। যদি এমনটা দাঁড়ায়, ধরো গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গরজে গগনে, কিংবা ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে কবরী এলায়ে, কিংবা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, তো তখন একটা বর্ষার দিনের ছবি যেন আমাদের চোখে আঁকা হয়ে যায়। ফলে চিত্র এবং সঙ্গীত সাহিত্যে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন বিষয় হলো সাহিত্যে তাহলে কি হয়, সাহিত্য কেন লেখা হয়? না, সাহিত্য লেখা হওয়ার কারণ হৃদয়ের ভাবকে প্রকাশ করা। হৃদয়ের ভাবকে প্রকাশ করিতে সাজ সরঞ্জাম অনেক লাগে। এই যে এতক্ষণ যেগুলো বললাম, উপমা রূপক উৎপ্রেক্ষা এবং শব্দ, শব্দ চয়ন, কে কবি? না, যিনি শব্দে শব্দে বিয়ে দেন তিনিই কবি, সকলেই কবি নয়। তাহলে এই যে বিশিষ্ট শব্দ ব্যবহার, এটাই হচ্ছে সাজ সরঞ্জাম। কার পরে কেমনভাবে বললে ভালো লাগবে, তাহলে হৃদয়ের ভাব উদ্রেক করিতে, সঞ্চার করিতে সাজ সরঞ্জাম অনেক লাগে। এই সমস্ত সাজ সরঞ্জাম উপকরণগুলো দরকার হয়। এখন আমরা জানি লেখকের প্রধান লক্ষ্য হলো পাঠক সমাজ। কেন লেখক লেখেন? কেন সৃষ্টি হয়? কেন না? কারণ আমি যখন থাকবো না, তখনও আমার ভাবনা, আমার সৃষ্টি যেন সজীব মানব সংসারকে আশ্রয় করে থেকে যায়। ফলে সাহিত্যকে হয়ে উঠতে হয় সকলের, ভাবকে নিজের করিয়া সকলের করিতে হয়। ইহাই সাহিত্য, ইহাই ললিত কলা। এখন আরেকটা জায়গা আছে যে সাহিত্য তাহলে কার? সাহিত্য একটা লাইন তোমাদের পরে পাবে তোমরা পড়তে গিয়ে, ব্যক্তিবিশেষের নহে তাহা রচয়িতার নহে তাহা দৈববাণী। সাহিত্য ব্যক্তিবিশেষের নিশ্চয়ই নয়, কারণ কোনো একজন পাঠক যদি পড়ে কোনো একটা লেখাকে বলেন, কোনো একটা সাহিত্যকে বলেন, এটা যথার্থ সাহিত্য, আর কেউ বললেন না, আর কেউ না বলে সেই বিশেষ ব্যক্তিই বললেন, তাহলে কিন্তু সেই সাহিত্যটা সাহিত্য হবে না। তাহলে ব্যক্তিবিশেষের মানে বিশেষ ব্যক্তির নয়, তার মানে সাহিত্য কার? সাহিত্য সকলের। ওই যে বললাম, ভাবকে নিজের করিয়া সকলের করিতে হয়, ইহাই সাহিত্য, ইহাই ললিত কলা। দেখো, আমরা যদি কোনো সিনেমা দেখি, ধরো দেবদাস দেখছি, দেখতে দেখতে সেই যে পার্বতী আর দেবদাসের যে দুঃখ, যে কষ্ট সেটা কি হয়, আমার মনেও সেই কষ্টটা সঞ্চারিত হয়, আমার চোখেও জল আসে যখন একেবারে সিনেমাটা যদি যারা দেখেছো বা পড়েছো ভাবো যে দেবদাস শেষ দিকে মারা গেছেন, তার সেই গাড়িটা জমিদার বাড়ির বাইরে রয়েছে, ওপর থেকে একটা একটা করে ফুল পড়ছে আর পার্বতী আসছেন ছুটে। তো এটা যখন আমরা দেখি বা পড়ি তখন আমাদের নিজের অজান্তে কখন যেন চোখে জল ভরে যায়। কিন্তু এই দুঃখ তো তোমারও নয় আমারও নয়, কারণ এই দুঃখ তো পার্বতীর দুঃখ, এই দুঃখ তো দেবদাসের দুঃখ। কিন্তু এমনভাবে শরৎচন্দ্র বললেন যাতে সেই দুঃখটা আমাদের মনেও সঞ্চারিত হলো। তোমরা পড়েছ পরস্ব ন পরস্যেতি মমেতি ন মমেতি চ তদাস্বাদে বিভাবাদে পরিচ্ছেদ ন বিদ্যতে, যে নিজের অথচ নিজের নয়, পরের অথচ পরের নয়। ঠিক এমনভাবেই সাহিত্য হতে হয়, তাহলে সেটা যথার্থ সাহিত্য হবে। তাই সাহিত্য কোনো বিশেষ ব্যক্তির হতে পারে না। বিশেষ ব্যক্তির মানে পাঠকের কথা বললাম, আবার বিশেষ ব্যক্তির মানে সাহিত্যে তো চরিত্র থাকে, সেই বিশেষ চরিত্রের নয় সেই দুঃখ সেই আনন্দ সব পাঠকের। এখানে একটা কথা বলে রাখি, সহৃদয় পাঠকের, সহৃদয় পাঠকের। দ্বিতীয় অংশ যেটা আছে, ব্যক্তিবিশেষের নহে রচয়িতার নহে, না রচয়িতা তো নয়ই, কারণ লেখকের প্রধান লক্ষ্য হলো পাঠক সমাজ। যদি লেখক সেই লেখাটা লিখে নিজের কাছে রেখে দিতেন, পাঠক পড়তো না, তাহলে সেই লেখাটা জানতো না, তাহলে তিনি পাঠকের কাছে, আমাদের পরবর্তী কালের মানুষের কাছে, মানুষের মনে জায়গা করে নিতে পারতেন না। আমরা বলি ফুল আপনার জন্য ফুটে না, পরের জন্য নিজের হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। পরের অংশ আছে তাহা দৈববাণী। দৈববাণী যেমন হঠাৎ করে হয়, সাহিত্য কিন্তু, সাহিত্য ভাবনাও তেমনি হঠাৎ করেই আসে আমাদের মনে। অগ্নিপুরাণে বলা হয়েছে অপারে কাব্য সংসারে কবি রেবহ প্রজাপতি। কবি সাহিত্য স্রষ্টা এবং এই জগৎ সংসারের স্রষ্টা হলেন প্রজাপতি, দুজনে সমার্থক। এবং আমরা শারদামঙ্গল কাব্যে দেখি বিহারীলাল লিখছেন সহসা ললাট ভাগে জ্যোতির্ময়ী কন্যা জাগে যোগীর ধ্যানের ধন ললাটিকা মেয়ে। তাহলে এই যে ললাটিকা মেয়ে, সহসা ললাট ভাগে যিনি জাগ্রত হয়েছিলেন হঠাৎ করে, কাজেই রবীন্দ্রনাথ সাহিত্য সম্পর্কে, সাহিত্য সৃষ্টি সম্পর্কে যেটা বলছেন, বিশেষ ব্যক্তির নয় সাহিত্য, কেবলমাত্র রচয়িতার নয় সাহিত্য, দৈববাণী চিরকাল সহৃদয় পাঠকের কাছে যার গ্রহণযোগ্যতা। আপাতত এটুকু থাক, ক্লাসে তো পড়ানো গেল না, তো যদি এর মধ্যে কোনো জায়গাটা কোনো অসুবিধে হয় তোমরা স্বচ্ছন্দে আমাকে প্রশ্ন করতে পারো, এটা পড়াতে পারলে ভালো লাগতো, কিন্তু পরিস্থিতি, যদি সময় সুযোগ হয় পড়ানো যাবে, আলোচনা করা যাবে তোমাদের সঙ্গে, স্যারের কথায় তোমরা পড়াশুনোর বন্ধু, এই কঠিন পরিস্থিতিতে সাবধানে থেকো, ভারীতে থেকো, ভালো থেকো, কোনো সমস্যা হলে আমাকে জানিও, আমার সঙ্গে শেয়ার করতে পারো।